আমি শগুফতা নসরিন কুইন শুরু করছি আজকের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর হুমাইরা হক আজিজের সঙ্গে। তিনি একজন গাইনোকোলজিস্ট, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে তিনি প্র্যাকটিস করেন। আজিজ OBGYN LLC তিনি প্রেসিডেন্ট এবং CEO। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর হুমাইরা হক আজিজ, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নারীকণ্ঠ অনুষ্ঠানে।
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি
আপনার সাথে একটু কথা বলার জন্য।
আপনি একজন গাইনোকোলজিস্ট, আপনার নিজস্ব প্র্যাকটিস আছে, আপনি কয়েকটি হাসপাতালের সঙ্গেও জড়িত, আপনি আপনার কোম্পানির প্রেসিডেন্ট এবং CEO। একজন চিকিৎসক হিসেবে, একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার অভিজ্ঞতা এবং আপনার পেশায় কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন সে সম্পর্কে একটু বলবেন?
শিওর, আসলে ইউনো গাইনোকোলজিস্ট হওয়া, ডাক্তার হওয়া এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং জব। আর গাইনোকোলজিস্ট আমার মনে হয় যে ইটস ইভেন মোর স্যাটিসফাইং বিকজ একটা মহিলা যখন আমাদের কাছে আসে একটা ইয়াং বয়সে, ও হয়তো নতুন অনেক কিছু জানে না, পরে আমরা আস্তে আস্তে ওকে দেখি, একটু বয়সের সাথে ওর বিয়ে হচ্ছে, তারপরে কয়েকদিন পরে বেবি হচ্ছে, তারপরে কয়েকদিন পরে ওর মেনোপজে চলে যাচ্ছে। তো ইটস রিয়েলি লাইফ লং রিলেশনশিপ যেটা ধরেন সব স্পেশালিটিতে নাই। আর আরেকটা যেটা আমার কাছে সবসময় মনে হয় যে অ্যাজ এ ফিমেল আমরা অনেক ডাক্তারদের কাছেই যাই, বাট যখন আমাদের বেবি হয়েছিল আমরা সবসময় আমাদের নিজেদের গাইনোকোলজিস্টের কথা সবসময় মনে রাখি, ওই এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই একটা ফন্ড এক্সপিরিয়েন্স। আর এটাই রিসিপ্রিকেট করতে গেলে তখন মনে হয় ফ্রম দি আদার সাইড অ্যাজ এ ডক্টর আমি চেষ্টা করি যে ওটা ওই পজিটিভ এক্সপিরিয়েন্স সব পেশেন্টকে দেখে দেওয়ার।
আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক পেশেন্ট দেখেছেন, দেখছেন, আপনি একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার আপনার কি প্রত্যাশা? আপনার যে পেশেন্টরা আপনি যাদেরকে দেখেন তারা যখন চলে যায় পরে, তাদের কাছ থেকে কি আপনি কিছু আশা করেন যে তারা কি করবে, মানে ফলো আপ কি হবে, এ ব্যাপারে আপনি কিছু বলবেন?
সবাই মনে করে OBGYN বেবি হওয়ার সময়, প্রেগনেন্সি হওয়ার সময় তখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ইনশাল্লাহ বেবিটা হেলদি হবে, ভালোভাবে ডেলিভারিটা হবে। বাট ইটস জাস্ট ওই ডেলিভারিটা ব্যাপার না, পুরো প্রেগনেন্সিতে আপনার খেয়াল রাখা, এক্সারসাইজ করা, খাবার দাবার, বেবিটার গ্রোথ হচ্ছে কিনা, তো এই অ্যাপয়েন্টমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেকেরা হয়তো বুঝে না বা ভ্যালিউ দেয় না। So I think the pregnancy portion এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাট প্রেগনেন্সির পরে আমি যেটা দেখি আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান পপুলেশন, যখন বেবিজ হয়েছে ওরা আর ডাক্তারের কাছে যায় না বা আর গাইন ডাক্তারের কাছে যায়নি। সো দ্যাটস ভেরি ইয়ার, বছরে একবার না হলে অ্যাট লিস্ট এভরি ইয়ার্স আপনার একটা জাস্ট বেসিক একটা চেক আপ, যেটা এভরি ইন্স্যুরেন্স কমপ্লিটলি কভার করে, অ্যান্ড ইটস সো ইম্পর্টেন্ট একটা ব্রেস্ট এক্সাম করার। ব্রেস্ট ক্যান্সার অনেক ইয়াং মেয়েদের হচ্ছে, সো ব্রেস্ট এক্সাম, ম্যামোগ্রাম যেটা 40 পরে প্রত্যেক বছর করা দরকার, ব্লিডিং এর কোনো সমস্যা হলে ওই ব্লিডিং থেকে ইউটেরিন ক্যান্সার ধরা পড়ে, সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ে, বা পেইন যেটা মানে নর্মাল পেইন ইজ ওকে বাট একটু যদি বেশি হয় ওটা একটা ওভেরিয়ান ক্যান্সারের সিমটম। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, যদি একবার করে বছরে জাস্ট গিয়ে একটু একটু চেক আপ করলে তখন ওভারঅল আপনার হেলথটা ভালো থাকে।
আপনি তো রোবটিক সার্জারি করেন, এই রোবটিক সার্জারিটা কি সে সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের বলবেন?
শিওর, আসলে ওটা আগে যেটা বেসিক সার্জারি ধরেন হিস্টেরেক্টমি, যেটা ইউজুয়ালি 40+ এ মহিলাদের দরকার লাগে ব্লিডিং এর জন্য বা পেইন এর জন্য, ফাইব্রয়েডস হয় অনেকের, সিস্ট হয়, অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিও ক্যান্সার। আমরা প্রথমে আগে করতাম ধরেন বিরাট বড় একটা সি সেকশন কাটের মতন, অ্যাবাউট 14 সেন্টিমিটার, ওটার সাথে অনেক ব্যথা রিলেটেড, রিকভারিও অনেক স্লো হয়ে যেত। তো ওই সেম সার্জারিটা আমরা এখন ছোট ছোট ক্যামেরা দিয়ে করি, যেটা এতদিন ছিল ল্যাপারোস্কোপিক সার্জারি। তো ওই সেম ক্যামেরা দিয়ে করতাম, ভালোই ছিল, বাট একটা আরেকটা লেভেলে চলে গেছে যেটা রোবটিক সার্জারি। এটা একেবারে আমাদের ক্যামেরাটা একেবারে টিস্যু মানে অর্গান গুলার ফিউ সেন্টিমিটার দূরে, তো আমরা একেবারে ডিটেলে ডিটেলে দেখতে পারি, ব্লাড ভেসেল গুলো দেখা যায়, তো ওগুলার ব্লিডিং অনেক কম থাকে, রিকভারি আমাদের হিস্টেরেক্টমি পেশেন্টরা ওই সেম দিন চলে যেতে পারে বাসায়, পরের দিন কাজেও অনেকেরা চলে যায়, সো দ্য আউটকাম ইজ ভেরি গুড।
আচ্ছা একটু বলুন তো, আপনারা যখন এই এটা কি যেমন একটা কৃত্রিম হাত বা এরকম কিছু যেটা দিয়ে করতে হয়?
এরকমই, আমার যে হাতটা ওটা দুইটা ইনস্ট্রুমেন্ট, এক একটা ইনস্ট্রুমেন্ট অনেকটা ফিঙ্গার এর মতন, একটা দুইটা ছোট ছোট ক্লিপের মতন, আমার ফিঙ্গারটা যেরকম এর চেয়ে ছোট ছোট, সেজন্যই এত প্রিসাইজ সার্জারিটা হয় যে তখন ওই সব কিছু ডিটেলে দেখা যায়, যেরকম যখন আমরা সি সেকশন করছি আপনার বডি পার্ট অ্যাটলিস্ট 2 feet from your eyes, আর যখন রোবটিক সার্জারি হচ্ছে ইটস 2 centimeters from your eyes, তো মানে এত জুম করে সব দেখা যায়। এখন মোটামুটি বেশিরভাগ পেশেন্টরাই রোবটিক সার্জারি সোর্সেস আছে।
আচ্ছা, তাহলে বলতে হবে যে আপনারা ধরুন যখন মেডিকেল স্কুলে গেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু তারপরও আপনাদের সবসময় প্রশিক্ষণ নিতে হয়, কারণ প্রযুক্তি এমনভাবে এগিয়ে যাচ্ছে যে আপনারাও আবার সেই প্রযুক্তি আপনাদের এই মেডিকেল ফিল্ডে আনছেন, এবং সেটা সম্পর্কে তো আবার আপনাদের ট্রেনিং নিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়, তাই না?
আমেরিকাতে তো সব ডাক্তারদের এভরি ইয়ার ডিপেন্ডিং অন দ্য স্পেশালিটি, আমাদের যেরকম OBGYN আমাদের প্রতি বছরই একটা পরীক্ষা নিতে হয়। ওরা চায় না যে ডাক্তার 20-30 years ago যেটা শিখেছে এখন তো কত কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো ওটা আপ টু ডেট তো থাকতেই হবে, বাট ইভেন মোর সো এভরি 6 years আপনার লাইসেন্সটা রিনিউ করা লাগে।
আমরা দেখছি যে আজকাল আগের তুলনায় অনেক বেশি মহিলা এই পেশায় যোগ দিচ্ছেন, এর কারণটা কি?
আমার যেটা মনে হয় মানে মেডিসিন ইটসেলফ এই বছর অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার যে 50% অ্যাকচুয়ালি 50.7% উইমেন মেডিসিনে গেল, সো উই আর ফাইনালি ইকুয়াল। আগে যখন আপনি চিন্তা করতেন মোস্টলি ডাক্তাররা আমাদের ফাদারদের জেনারেশন, গ্র্যান্ড ফাদারদের জেনারেশন, ওগুলো বেশিরভাগ পুরুষ ছিল, বাট এখন ইটস আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তো মেয়েরা এখন আরো বেশি মেডিসিনে যাচ্ছে, বিকজ মেডিসিন করার পরে যে জবটা নিবে ওটা ইউ ক্যান ডু দ্যাট কাজ করে বাসায় বাচ্চা, ফ্যামিলি, সোসাইটি, ফ্রেন্ডস, ওগুলো সব ব্যালেন্স করা যাচ্ছে, সো টু হ্যাভ দ্যাট। আর OBGYN আমার যেটা মনে হয় আমাদের এখন OBGYN অলমোস্ট 85% OBGYN এখন ফিমেল হয়ে গেছে, বিকজ সেম থিং, নাম্বার ওয়ান পেশেন্টস আমি যেটা দেখি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এখন ওরা মুসলিম হোক, ইন্ডিয়ান হোক, বাঙালি হোক, হোয়াইট হোক, আফ্রিকান আমেরিকান হোক, সব মেয়েরা দে ফিল মাচ মোর কমফোর্টেবল একটা যখন মহিলা OBGYN এর কাছে।
ঠিক বলেছেন,
আগে হয়তো ওই অপশনটা ছিল না, অনেক কম OBGYN ফিমেল ছিল, এখন হওয়াতে ওরা আরো বেশি কমফোর্টেবল ফিল করে। আর স্পেশালি আমি যেটা দেখি যে মেয়েরা আগে ধরেন একটা ছেলে হয়তো জিনিসগুলি হ্যাঁ ট্রিট করবে, বাট নট নেসেসারিলি বুঝবে যে পেইনটা কিরকম বা ফিলিংটা কিরকম, বাট অ্যাজ আ ওম্যান ইউ আপনার ওই সিম্পথিটা একটু ডিফারেন্ট চলে আসে।
আপনি আগে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনে পড়াতেন, সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন?
ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিন আমাদের এই রিজনে ওয়ান অফ দ্য টপ পেরিনেটাল সেন্টার, এখানে অনেক হাই রিস্ক মেডিসিন প্রেগনেন্সি আমরা টেক কেয়ার করেছি। ওখানে আমি 2 বছর ছিলাম, ইট ওয়াজ আ ফ্যাকাল্টি পজিশন ইন ডাউনটাউন মেরিল্যান্ড, তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ওখানে রেসিডেন্ট আছে, মেডিকেল স্টুডেন্টসও আছে।
আপনি একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, সেখান থেকে মেডিকেল স্কুলে যাবার এবং চিকিৎসক হওয়ার ব্যাপারে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন, কিভাবে আপনি ঠিক করলেন যে আপনি অন্য পেশায় যাবেন, বিশেষ করে এই যে মেডিকেল স্কুলে?
আসলে আমি আইটি ইঞ্জিনিয়ারিং 5 বছর কাজ করেছি, পড়াশোনাও করেছি, বাট আমি মনে করি আমি মানে মানুষের সাথে আই ক্যান হ্যাভ আ গুড রিলেশনশিপ। আমি নিজেও খুব কথা বল পছন্দ করি, অন্যদের কথাও শুনতে আমি খুব পছন্দ করি। তো যখন দেখলাম যে কম্পিউটার আইটি এর ওয়ার্ক তো জাস্ট ওই ওই হিউম্যান ইন্টারাকশনটা একটু মিসিং, তো তখন আমি হঠাৎ করে একদিন চিন্তা করলাম যে আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু মেডিসিন, তো দেন আই জাস্ট অ্যাপ্লাইড। আর দ্য নাইস থিং অ্যাবাউট আমেরিকা ইজ এখানে কোনো এজ ডিসক্রিমিনেশন নাই, এনি এজ এনি টাইম আপনি যদি কিছু করতে চান আপনি করতে পারেন। অ্যান্ড আই ওয়ান্টেড টু প্রুভ দ্যাট, অ্যান্ড আমি অনেক পরে মেডিকেল স্কুলে গেলাম, আমার নিজের ফ্যামিলি হলো, আমার দুটো বাচ্চা হলো মেডিকেল স্কুলে, বাট ইউ ক্যান ডু ইট, ইটস নট আ প্রবলেম।
আপনি বেশ কিছু সমাজ সেবার কাজেও নিয়োজিত আছেন আমি জানি, আপনি মেরিল্যান্ডের গভর্নরস কমিশন অন উইমেনস আছেন, আপনি কি ধরনের দায়িত্ব পালন করেন এই কমিশনে, কমিশন ফর উইমেনে?
আমি যখন বাল্টিমোরে ছিলাম আমি অনেক ইয়াং মেয়েরা ছিল যাদের আমি সবসময় মনে করি ওরা ওরা হয়তো কাউকে দেখেনি যে যে পড়াশোনা করছে বা কাউকে দেখেনি যে ভালো করছে, তো আমি ওখানে যেতাম আমার নিজের টাইমে যে আমি ওদেরকে শিখাতাম, ওদেরকে হেল্প করতাম, যারা প্রেগনেন্ট ছিল ওদেরকে বুঝাতাম যে তুমি যে প্রেগনেন্ট তোমার ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ, তুমি অ্যাপয়েন্টমেন্টে যাবা, এটার যে আউটকামটা কত ভালো, এটা হয়তো কেউ ওকে বুঝায় ওকে শিখায়নি। তো আমি ওগুলা করতাম, তারপরে প্রেগনেন্সি প্রিভেনশন, কন্ট্রাসেপশন, সেফ সেক্স, হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, ভায়োলেন্স, এগুলা মোস্টলি ইয়াং মেয়েদেরকে, বিকজ একবার ফাউন্ডেশনটা হয়ে গেলে না তখন এই মেয়েগুলা বড় হয়ে দে আর ভেরি স্ট্রং, দে আর কনফিডেন্ট, তা আমি ওই ওগুলাতে অনেক টাইম স্পেন্ড করতাম। তারপরে হোমলেস ডে একটা বলে একটা ডে আছে যেটা অ্যানারন্ডেল কাউন্টিতে ওয়ান্স এ ইয়ার হতো, আমি সবসময় ওখানে যে হোমলেস উইমেনদের টেক কেয়ার করতাম, ওদের বছরে যা যা লাগে অ্যাজ এ ফিমেল ওগুলা করতাম। সো দ্য কমিশনার ওরা যখন দেখলো তখন ওরা আমাকে অ্যাপয়েন্ট করলো অ্যাজ আ উইমেন্স কমিশনার। আর ওটা করার পরে আমি ওই বোর্ডে একটাই ফিজিশিয়ান ছিলাম, নট জাস্ট ওবিজয়ান, আই ওয়াজ দি অনলি ফিজিশিয়ান ইন দ্যাট অন দ্যাট বোর্ড। তো অনেক কিছু ছিল যেগুলো মেডিকেল আমি ওগুলো টেক কেয়ার করতাম, যেটা লাস্ট ইয়ার আমরা যেটা অ্যাকচুয়ালি এখন বিল হয়ে গেছে, যেই মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ইয়াং বয়সে যাদের ব্রেস্ট ক্যান্সার ধরা, এখন আজকাল ব্রেস্ট ক্যান্সার 30s 20s ইয়ার ওল্ডেরও ডায়াগনোসিস, যেটা আগে শোনাই যেত না, আগে 40-50 পরে এটা মোর কমন ছিল, এখন অনেক অনেক ইয়াং মেয়েদের হচ্ছে। তো এখন এটা অ্যাকচুয়ালি মেরিল্যান্ড ল হয়ে গেছে যে যখন একটা ইয়াং মেয়ের ব্রেস্ট ক্যান্সার হয় বা ডায়াগনোসিস হয়, ওদের ট্রিটমেন্টের আগে ওরা পুরো ইন্স্যুরেন্স কভার করবে ওদের এগ সেভ করা, যেটা ফার্টিলিটি সেন্টার ওদের এগ গুলা সেভ করে রাখবে যেন কিমো বা রেডিয়েশনে ওদের এগ গুলো ডিস্ট্রয় না হয়, আর একবার ডিস্ট্রয় হয়ে গেলে হওয়ার কোনো অপশন থাকে না। So that's a really nice, I'm very excited about that, approved হয়ে গেছে।
বাহ, ডক্টর হুমায়রা হক আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
Thank you so much again, I want to invite you to know, and thank you to all the listeners.